करूं, जरा स्मृति योगीराज परमात्मा के ध्यान इत्यादि पर कारकल भोगी आमानंदम बिंदे अमी नंद बाबा वंदना कर जहां आलिंदे थे कृष्ण हमा गुड़ी दिखे आप उसे हमारा दीपा कन्या नंद बाबा संबंधे थे आरोप थे उद्धव नंद कांग सिंह कृष्ण से गए थे मथुरा और उद्धव के पास गए थे वृंदावन से नंद कांग उद्धव नंद बाबा का गए बात्सल्य रसे ठाल पालन ना তাহার মমত্ব কত আর তাহলে কৃষ্ণের প্রতি কত আসক্তি প্রীতি অনেক লম্বা দড়ি দিয়ে ফুল কিনারা পান এখন তিনি কৃষ্ণের স্মৃতি প্রথমে বলছেন আমার আমার ভাই যে বসুদেবটা ভালো আছে কুশলে আছে তো ও ভগবানের এতে বহু কষ্ট আমার ভাইকে বহু কষ্ট কিন্তু ভগবানের কৃপাতে সে কম সে কম মারা গেছে নিজের কর্মের দ্বারা মারা গিয়েছে ও কত কষ্ট সে তার যত ছেলে ছিল সব লিখে মেলে তার একটি ছেলে মাত্র সে অতএব বহু কষ্ট করেছে ভালো আছে কুশলে আছে তখন কংসটা মারা গিয়েছে তিনি জেলখানা থেকে বাইরে চলে এসেছেন এখন কি রকম আছে বলবার তাৎপর্য কি আমার কৃষ্ণ কেমন আছে কিন্তু যখনই কৃষ্ণের স্মৃতি আছে বলারূপ হয়ে যাচ্ছে আর বলতে পারছে না চোখ বন্ধ হয়ে যাচ্ছে অশ্রুপূরিত হয়ে গিয়ে আর বলা বন্ধ হয়ে যাচ্ছে কৃষ্ণ এই উচ্চারণ করতে পারছে না কোন রকম ভাবে নানা প্রকারের নিজেকে সান্ত্বনা নিয়ে তারপরে বলল বললেন নন্দ বাবা কৃষ্ণ মা কেমন আছে আর এই বলে দিয়ে স্মরণ হলো কোথায় ব্রজের কথাটা আহা আমার মন লাগে না ব্রজেতে তো কখনো যাই ওই যমুনার ঘাটেতে মনটাকে একটু ঘুরিয়ে নি আর যমুনা ঘাটে যাই কৃষ্ণের যে পদচিহ্ন ইত্যাদি আর ওইখানে স্মৃতি গেলিরা আমার মন আরো ব্যাপী তখন যাই যে আমি গোবর্ধনে একটু যাই নির্বিল স্থান ওখানে কৃষ্ণের লীলা স্মরণ হয় আমার মন আরো এরকম যত মনকে ধৈর্য দেওয়ার চেষ্টা করছে না আরো বিলাপ করছে না হা কৃষ্ণ হা কৃষ্ণ করছে না সেই সময়তে উদ্ধব একটু সান্ত্বনা দিই কিরকম সান্ত্বনা দিই শাস্ত্র যদি আমি সান্ত্বনা দিয়ে তুমি চুপ থাকো আর কাঁদো না তাই এটা হচ্ছে সমস্ত ধর্মগ্রন্থ আর আমাদের আচার্যবর্গের এটা বিরোধী কথা কেউ কৃষ্ণ কার কৃষ্ণ প্রেম হয় না কৃষ্ণ প্রেমেতে ক্রন্দন করে না আর এই কৃষ্ণ প্রেমেতে ক্রন্দন করছে আমি কিরকম বলি যেতে ভাই তুমি যদি বলো আচ্ছা খুব কাঁদো এরকম সব জগতে দেখা যায় না খুব কাঁদো খুব ভালো করে এটা বললে তার সান্ত্বনা হবে তাহলে কৃষ্ণের আজ্ঞা পালন এখন কি করি এখন সান্ত্বনা কিরকম দিই আর না দিই আপ কিরকম করি শেষ পর্যন্ত তিনি বললেন যে আপনারা পরম সৌভাগ্য নাতিদা যে কৃষ্ণ যে ভগবান পরব্রহ্ম যোগীগণের মনেতে আসেন না আর তাহাকে তোমরা মনে করছে যে পুত্র এরকম হয়তো জগতে আর তাহার সৌভাগ্যই আজ পর্যন্ত দেখুন উনি বলেন যে কি বললে আমি মনে করি যে তুমি কৃষ্ণের সঙ্গে থাকতে থাকতে তুমি মহাবুদ্ধিমান হয়েছ বুদ্ধির অভি তোমার আকেলের দাঁত গাজায় নেই যে উদ্ধব কৃষ্ণকে মন্ত্রণা দেন আর কৃষ্ণের সঙ্গে থাকেন আর বিশ্বের সব লোক তাহার বন্দনা করে আর কৃষ্ণ বলছে যে আমার এই লক্ষ্মী দেবী থেকে ব্রহ্মা থেকে শঙ্কর সকলের থেকে প্রিয় উদ্ধবের মতন আর কেউ ভক্ত আমার প্রিয় নাই আর সে উদ্ধবকে বলি তোমার আমি এমন তুমি মূর্খ তুমি কিছু বুঝতে পারো না আমি মনে করি যে আকিল তোমার হয়েছে আকিল কিছুই হয় আরে তুমি দেখো আমি একটা কাঁচের টুকরা পেলাম বেশ সুন্দর সুকান্ত মনে করে দিয়ে রাখলাম আর কেউ চুরি করে তারপরে একটা লোক এসে বলল যে ভাই কি খোঁজছেন তা আমি ওই কাঁচের যে টুকরো ছিল না রেখেছিলাম সে কাজনে কোথায় কে নিয়ে আরে ও কাঁচের টুকরা ছিল না আমি তো দেখেছি ওখানে রেখেছিল টেবিলে উপর তো আতা না ওইটি আরে ও তো হীরা ছিল কহিনুর হীরা থেকে বেশি তাহার দাম দেখতে কাঁচের মতো পাগল হয়ে গেল, হাতে এসে চলে গেল। তো আমি তো জানতাম যে কৃষ্ণ আমার ছেলে, আর এখন তোমার মুখে শুনছি যে কৃষ্ণ ভগবান, আমার নতুন জগতে আর কেউ দুর্ভাগা হতে পারে? তুমি বলতে পারো যে কৃষ্ণ স্বয়ং ভগবান যদি হয় আর আমার কাছে আসো আর আমার থেকে ছেড়ে দিয়ে চলে গেল, আমি তাহাকে তো কি সেরকম করতে পারলাম না? যদি বাবা হয় তো একমাত্র বাবাকে সত্যি সত্যি সে বাবা রামচন্দ্র বনেতে চলে গেল। তিনি বললেন হার আম, হার আম, আর তৃতীয়বার আর বলতে পারো না হার আম, তবে তার প্রান্তে একবারে বেরিয়ে চলে গেল। আর আমি এখনো পর্যন্ত জীবিত আছি, কৃষ্ণ কৃষ্ণ বলছি, আর বলছি যে আমি তাহার বাবা, সত্যি সত্যি তাহার বাবা, আমি মরে কিনে যাচ্ছি না, প্রাণ বেরিয়ে যাচ্ছি। তুমি এমন আমাকে কথা সৌভাগ্যবান, তুমি কি দেখে আমাকে সৌভাগ্যবান বলে বলতো? আমি ভয়ঙ্কর ভুল করেছি, ভুল করলাম, সত্যি সত্যি তো ইনি যা বলছেন সেই যে দুর্ভাগাই তো, কিন্তু দুর্ভাগা কেন? তুমি কিছু বুঝতে পার না, তাহাকে মনে মনে বন্দনা প্রণাম করে সারা রাত এইরকম কথা, এইরকম নন্দ বাবা যখন ব্রজেতে ছিলেন যমলার্জুন ভঙ্গনের সময়, কৃষ্ণ যমলার্জুনকে ভাঙবার জন্য, ওই লীলা করবার জন্য ছেলেদেরকে নিয়ে খেলতে 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 ছেলেরা খেলছে, ওখলকে ওখল দিয়ে নিচে পড়ে গেল। ওইখানে তো দুটি যমজ গাছ ভয়ঙ্কর মোটামুটি বিরাট বিশাল বিশাল গাছ, ওখানটা ওর মধ্যে লাগলো, কৃষ্ণ ছুঁড়ল না, মাঝখানে থেকে ওই পারে বেরিয়ে গেল। এখন যে দড়ি কৃষ্ণে কোমরে বাঁধা আছে, ও দড়ির সঙ্গে ও গাছের কোন সঙ্গ হল না, সঙ্গ হলো কার সঙ্গে? উদুখলের সঙ্গে। উদুখল ওই দড়ির মধ্যে বাঁধা, আর দড়ির সঙ্গে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ না, আর দড়ির সঙ্গে সম্বন্ধ না। ওই স্মৃতি একটা বহু দূরের বস্তু, ওখল সঙ্গে আর বাস্তু জন ধাম করে মুক্তি ওতেই হয়ে গেল। ভক্তির দ্বারা মুক্তি নয়, নামের দ্বারা মুক্তি নয়, নামের একটি বাতাসেতে, নামের একটি আভাসেতে, ভক্তির আভাসেতে মুক্তি তুক্তি চতুর্বিধ পঙ্ক্তির যা কিছু আছে সব। এই জন্য নন্দ বাবা ওখান থেকে দৌড়ে আসে। কৃষ্ণ এখন গঙ্গা যমুনা শুকিয়ে গিয়েছে, এখানে কালো আকাদা দাগ হয়ে গেছে, আর ছেলেদের সঙ্গে খেলাধুলা করছে ওখানে, আর ইতিমধ্যে গাছ পড়ে গেল ভয়ঙ্কর, ছেলেরা একবার চকিত হয়ে গেল। নন্দ বাবা যেখানে ছিলেন নন্দ ওখানে ব্রহ্মাণ্ড ঘাটে স্নান করে দৌড়ে আসে, যশোদা আমার ঘর থেকে একেবারে প্রাণ ছেড়ে দিয়ে দৌড়ে আসে, দেখে যে গাছটা পড়ে গেছে, কৃষ্ণ ওইখানে এসে আর কোথা থেকে নন্দ বাবা এসে কুলেতে ধরে, আর নন্দ বাবাকে দেখে ছেলে কি করছে খুব জোর বাবা বাবা করে নন্দ বাবা, চোখে আবার জল ছিল নন্দ বাবার চোখে জল এসে গেছে, এমনকি যে তাকে এরকম বেঁধেছে বুঝলি, আর কেউ বাঁধবে না, ওই বাঁধতে পারে আর কারো বান্ধা। সেই জন্য তিনি কিছুক্ষণ পরে কৃষ্ণকে স্থান তিনি একটা লাড্ডু দিয়ে দেন, আর কৃষ্ণ কত লম্বা লম্বা শ্বাস খিচ্ছেন, রুদন সংমুহুর নেত্র, ওই যশোদা মা থেকে বেশি এখানে হয়ে গেল, করে কাঁদছে আর চোখ থেকে নন্দ বাবা চিত্তভ্রবি লাড্ডু হাতে দিয়ে যখন একটু কম একটু হলো লম্বা লম্বা শ্বাস, তখন জিজ্ঞাসা করেন তোমাকে কে বাঁধল বলতো? প্রথমে বলতে চায় পরে দু তিনবার জিজ্ঞাসা করতে মা, হ্যাঁ মা তোমাকে বেঁধেছে, তখন তিনি চেষ্টা করে দিয়ে যে বন্ধনকে বলতে খুলতে পারেন নাই, কোনো সখা বা মধুমঙ্গল সিদ্ধান ইত্যাদিকে খুলতে পারেন, আর নিজে হাত লম্বা করে যাচ্ছে ওখানে হাত যাচ্ছে না, নিজেও খুলতে পারলেন না, তার ওখানে ও সৌর শক্তিও তাহার সাহায্য করল না, যদি হয় তাহলে মায়ের বন্ধন কেউ খুলবে না। তখন বাবা তো অর্ধেক অধিকারী, তিনি কষ্ট সত্যি তাকে বলিয়েছে তোমাকে মা ভালোবাসে না আমি ভালোবাসি, তখন গলা জড়িয়ে ধরে বাবা বাবা হতে লাগে ঠিক, আর কোলে যাবে তা না, যাব না, দুধ খাবে তা না ঠিক, কান্ধাতে নিয়ে চলে গেলেন কোথায়? প্রাণ ঘাটে স্নান স্নান করিয়ে দিয়ে একটা মুখেতে ভারাসন আর মিশিয়ে দিয়ে করতে 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 সন্ধ্যা রসই হয় না। যশোদা মাকে নিয়ে সখীর আর ঘরে গেছে, রহী মা আর আর সব যত প্রজের যত যে কুল বৃদ্ধাগণ সব রাজ নন্দ বাবার বাড়িতে উপস্থিত আর রান্না হওয়ার না। নন্দ বাবা খাবে না, কৃষ্ণ খাবে না, তা কিসের জন্য রান্না? যখন সন্ধ্যা হয়ে গেল এই সময় তখন উপানন্দের পত্নী আর রহী মাইয়া আর সব লোক আসলো বলদেবকে সঙ্গে কোলেন। বলদেবকে বললেন ও রহী মাইয়া ধরেন না তোকে, বলদেব ওখানে গিয়ে কৃষ্ণকে ধরছে এমন শিখিয়ে দিয়েছি যে বলদেব ওখানে গিয়ে পড়ে গেল। আজ বলদেবের ওখানে বল চলছে। তখন উপানন্দের স্ত্রী ইত্যাদি সব এসে মার কাছে যাবি না, তোমার মা কাঁদছে, যাব না। তখন বলে যে থাকবে কোথায়? বাবার কাছে থাকবে, খেলবে কার সঙ্গে? দাদার সঙ্গে। খাবে কি? ওই গরু খাবো, মিষ্টি খাবো, বাবা দিবে, লাড্ডু দিবে। যাবি না এখন, তোমার মা যদি জয় সিয়ারাম। যখনই তার শুনলেন না তিনি থাকতে পারবেন, তখন নন্দ বাবার গলা ছেড়ে দিয়ে মা 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 করে চিৎকার উঠলেন। হাত এরকম লম্বা নন্দ বাবা কাঁদতে লাগলেন, সব লোক কাঁদতে লাগলো। যশোদা তো একেবারে ডকর ডকর করে কাঁদতে লাগিল। তখন এই রহী মাইয়া কৃষ্ণকে নিয়ে আর যশোদা মা করেছে নিজে বসে, তখন আরো জোর করে কাঁদ। তারপরে একটু ধীরে ধীরে শান্ত হলো, আবার বাড়িতে রসই রহী মা ইত্যাদি করলেন। তারপরে ওই কৃষ্ণকে খাওয়াইয়ে নন্দ বাবা অল্প আনন্দ সব পুরা সংহতি বসলো। এই নন্দ বাবা কিরকম ভাবে তো পুণ্য কাজ করেছেন, কি বলছেন? এই নন্দ বাবা কি করেছিলেন? আর নন্দ বাবার বহু সমস্ত কথা আছে। গোবর্ধন ধারণ কৃষ্ণ করেছেন, স্বপরিবাসের একত হয়েছে। নন্দ বাবাকে দেখো, নন্দ বাবা শুনো শুনো, তুমি দেখো এই ঘরেতে গিয়ে এই যে ছেলেটির জন্মগ্রহণ করেছে। সাধারণ গ্রহণ মনে করো না, হয়তো কোনো ধ্বস্ত দেবতা অথবা কোনো ঋষি মহর্ষি অথবা স্বয়ং ভগবানের কোনো অবতার হয়েছে, না কোনো ভক্তরা অবতার থেকে কোনো সিদ্ধ মহাপুরুষ এসেছেন। একে তুমি তুই তুমি করবো না, জুতা তার মাথাতে রাখবো না, আর যশোদাকে বলে দিও যে তাকে ডাক সরকার গর্জন তর্জন করবেন যদি মঙ্গল চাও। তিনি এসে একটু হেসে ফেললেন, বলি যে ব্রহ্ম বাড়িতে রোজ চুরি না করে তার চলে না, মিথ্যা কথা বললে না চলে না। মাইয়া মেয়ে নেই মা বলছে আমি মাকে কখন খেলাম? সকালবেলা তো আমি বৃন্দাবন আমাকে মধুবনে পাঠিয়ে দিস, ওখানে গরু চাইনি, সন্ধ্যা সময় হলে আমি আসি বাড়িতে, কখন আমি মাখন চরি করি? ও তুমি আমাকে অপ বলি অপবাদ দিচ্ছ, তুমি বোধ হয় আমি তোমার পক্ষেতে জন্মগ্রহণ করি না, তোমার গর্ভেতে জন্ম করি না, এই জন্য আমি অন্য লোকের পুত্র, আমি কোথা থেকে তুলতে পালন করতে পারছি, এই জন্য তুমি বোধ হয় বলছো নাকি? একসাথে সঙ্গে সঙ্গে আবার পালছে চোখেতে জল উঠে গেল। আমি তাহলে ছেলেটা এরকম ভাবলো সঙ্গে সঙ্গে তিনি গ্রন্থে আছি। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছেন মাইয়া মেয়ে নেহি মা খালি খায়। আর যশোদা মা বলছেন, যশোদা কি বলছেন? যশোদা বলছে না না তুমি মাখন খাও। আর কৃষ্ণ বলছেন যে আমি মাখন খেয়েছি, খবরদার এরকম হয়ে বলবো না। এখানে যে এইরকম হয়েছে, নন্দ বাবা তাকে কত স্নেহ করেন, উনি বলছেন যে বাড়িতে চুরি করে, বলে যেতে আমি চুরি করি না। আর শুনেছ ওই কয়েকদিন আগে গোপীদের বস্ত্র হরণ করে দিয়েছে, আর তুমি তাহাকে বলছো যে ভগবান কোন লক্ষণ ভগবানের, তার ক্ষুধা লাগে কি পিপাসা লাগে, যে তুমি ভগবান বলছ? ভগবানের তো পিপাসা ক্ষুধা দেয় যদি হয় না, যা হোক এসে কে যদি ভগবানও থাকে আমি তাহাকে পালন পোষণ করবো, আর তাহার চরিত্র সুধরায়, চোরি না করে, মিথ্যা কথা না বলে, এই জন্য শাসন, এই জন্য তিনি বলছেন যে যেই কেউ হোক আমি তাকে লালন পালন করবো, এই উৎসাহ চাই। নন্দ বাবার এরকম বাদ করল, যশোদা মা তাহার কতটুকু বাদ করল এটা আমরা কাউকে বলি কতবার
সাত্বিক
হয়েছে, এখন একটা লাইট চলে যাবে, অন্ধকার হয়ে যাবে, আর তার মধ্যে আমাদের সাত্বিক চারটি সাত্বিক পাওয়া হয়ে যাবে।
পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবসন্নায় কৃষ্ণ দেব প্রদাদতে কৃষ্ণায় নাম্নে গৌরস্তুতে। হে কৃষ্ণ কন্যা সিংহ সিংহবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা সন্ত রাধা কান্ত সপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ্ণুমান প্রণমান হা দেবী কাপু ভরত জগদয়া জাতি নিপত্ত ভূমি বন্ধবত গুণভতারতে অসাদমভ্য জনশ্রুতে গন্ধর্বিকে তবগণে জনমন্দি অঙ্গশ্যামলিং শতাভিরভিত মন্দিরকৃতেন্দ্রিয় জাগ্রং জাগুদরোচিতং বিদধতম পত্তং বরস্য প্রিয়া বৃন্দাবনমিলামোদর রাধাকুন্দনে ভক্তিয়ামাতরঙ্গমধ্যে পিতাময়ী স্বামী শরণ প্রপন্না বৃন্দেমস্তে গৌরচন্দ্রায় রাধিকায় সদা কৃষ্ণায় কৃষ্ণভক্তায় সদভক্তায় প্রব্রজন তমন্তে তমতে শিষ্যম দ্বৈতায়নো বিদহ পুত্রেতি তন্ময়তয়া সর্বভিদে তম সর্বভোগবিদহম ভজামি রাধুরস্মৃত বদামি রাধাম করুণ ভগবান তত মমন্নাগতে। চৈতন্য চরিতামৃত মধ্যবী বাসম পরিচিত মহাপ্রভু আরাধনানন্দ সন্ধান গতকাল আমরা শুনেছি যে স্বচ্ছভাবের কথা স্মরণ করে তিনি বললেন বললেন যে আগে কহা তখন রায় কাহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য করে তিনি বাৎসল্য প্রেম খ্রিস্টাদের সাধ্য তার তিনি বলেন এখান থেকে তিনি গৃহ উত্তম তিনি আরম্ভ করেন তারই প্রমাণ করি দুটি শ্লোক বললেন নন্দ শ্রীম করমিত ব্রহ্মণ শ্রেয়ম মহোদয় যশোদা বা মহাভাগা আর একটি বললেন নিমম বিরন্ত ন ভব সত্যম সঞ্চয়ে ধীরে জ্যোতি জগত প্রাপ্তি মহিদার নন্দগণ মন্ত্রি পুত্রপুরুষ জন্মেতে পুণ্যরাশি করেছিল আমি যশোদা দেবী তিনি মহাভাগা, মহাভাগা যে সেবা দেবী, তিনি কি করেছিলেন? তিনি শ্রেয় করেছিলেন যাতে তিনি সন্তান করেন। ওর মধ্যে দক্ষিণ অপর এর উত্তরে তো তিনি বলেছিলেন দ্রোণ বসু এবং ধারা, তিনি পূর্বকৃত তপস্যার কথা তিনি বলেছেন যে ব্রহ্মা বরেতে এরা দুজন নন্দার দেশে দাঁড়িয়ে গেছে। কারো এরকম সন্দেহ না হয় যে সে সত্যি সত্যি ব্রহ্মার বরেতেই এইটা হয়েছে, সেই জন্য সঙ্গে সঙ্গে তিনি বললেন নেমন হিরণ্য, ব্রহ্মার ওই রকম হয় না, হিরণ্য ন ভব শঙ্করের এই রকম হয়েছে, প্রসাদ হয় নাই স্ত্রী অঙ্গ প্রভৃতরা তিনি সবসময় অঙ্গেতে বিরাজমান থাকেন। প্রসাদম ন লভিরে ব্রহ্মা হিরণ্য, ভব ন লভিরে আর স্ত্রী অত স্ত্রী অপিও ন লিখিরে, এরা কেউ পায় তাহলে নিজেই পায় না, আবার অন্যকে দান করবে। এই জন্য ইঙ্গিত হল যে নন্দ বাবা যে সোদা দেবী তারা স্বরূপ শক্তি যে প্রকাশিত যে পরিকর্বন তার মধ্যে নিত্য পরিকর্বন, এরা কোনো সময় সাধন করে না যে সাধনের ফলে সে কৃষ্ণের মাতা পিতা করা হবে। ব্রহ্মা যিনি মুক্তিদাতারও মুক্তিদাতা, তিনি স্বয়ং পরব্রহ্ম, সমস্ত অবতারের অংশী, যে কৃষ্ণ কাছ থেকে যে প্রসাদ পান নেন, শঙ্কর যে প্রসাদ পান নেন, অন্য লোকের কথা কি স্বয়ং তার অঙ্গেতে সবসময় বিরাজমান লক্ষ্মী, তিনিও পান নেন যে প্রসাদ। ওই রকম হলেতে গোপী যশোদা তার অপেক্ষা অনেক বেশি প্রসাদ পেয়েছে। তো ব্রহ্মা তো নিজেই হয় নাই যে, তিনি হচ্ছেন দাসের মধ্যে আবার অধিকৃত দাস, দাস বহু রকমের, তার মধ্যে তিনি হচ্ছেন অধিকৃত দাস। অধিকৃত দাস মানে কি এই জগতের সৃষ্টির ব্যাপারেতে তিনি অধিকার প্রাপ্ত, গুণাবতার, আর গুণাবতার মধ্যে কখনো তীরে থেকে নিচে আর কখনো বেশি তত্ত্ব, বেশি সে বেশি বিষ্ণু তত্ত্ব তিনি প্রসাদ পাননি যে প্রসাদ গোপী যশোদা পেয়েছেন। কি যশোদা পেয়েছেন? শ্রী যশোদা তিনি প্রাপ্ত হয়েছেন কি প্রসাদ? যে ব্রহ্মা প্রাপ্ত হন, এখন ব্রহ্মা কি প্রসাদ পেয়েছেন প্রথমে আমরা দেখি কি প্রসাদ পেয়েছেন। তিনি পেয়েছেন ব্রহ্মার সঙ্গে কৃষ্ণের ব্রজলীলাতে কবার দেখা হয়েছে, একবার দেখা হয়েছে, একবার না আরো আর তো কোথাও নেই। তিনি অভাসুরের মুক্তি দেখে আবির্ভূত হয়েছেন, তারপরে তিনি গোবস্ত্র ধারণ করেন, তারপরে নানা প্রকারের স্মৃতি করেন, কৃষ্ণের কৃতকাল নিয়ে এই পর্যন্ত তাহার উপাস করেন। কৃষ্ণ তো এত স্পষ্ট করেছেন কিন্তু এ কৃতকাল নেই। আর ভবের কি হয়েছে? ভবের সঙ্গে কোথা দেখা হয়েছে?
যখন বাচ্চা অবস্থায় বাল্যাবস্থায়
ও ভাবের সাথে বর্ণন না,
রাতের সময়
গোপাল চম্পু ইত্যাদিতে উঠা বর্ণন
আর রাতের সময়
আর একটা উল্লেখ হচ্ছে তিনি গোপী হয়ে যোগমায়ার কৃপাতে একটু প্রবেশ
করছে।
তো তিনি শঙ্কর ওখানে কৃষ্ণের রাষ্ট্রস্থলিতে পৌঁছেছেন। আর তবে একে বর্ণন করা আছে গোপাল চন্দ্রনাথে শঙ্করের বাল্যাবস্থাতে যথাযুগ ধারণ করে বলদের উপর চড়ে ত্রিশূল নিয়ে গিয়েছিলেন গোকুলে কৃষ্ণকে দর্শন গোপাল আনন্দ বৃন্দাবন। ওই ব্যক্তি একটা কথা বলছিলেন সে প্রশ্ন যে কোথা কারিটা তুমি তো ভাগতে আছে কি একটা বললেন ও সবগুলি প্রায় গোপাল চন্দ্র তাছাড়া সুর দাসে যেন শুদ্ধ ভক্ত নারী পদে নারী পদ যদি চন্ডী দাস ইত্যাদি কেউ আমরা যদি বিদ্যালয় না কেউ এত নিতে পারি যে বাস্তব রসের খুব উন্নত ভাব শঙ্কর সেখানে উপস্থিত হলেন ব্রজেতে তখন গোপীরা বৃন্দাবনেতে প্রবেশ করতে দেয় নাই। সেই সময়তে পূর্ণিমা দেখে ওরা পরামর্শ দিল যে পূর্ণিমা দেবী তুমি আরাধনা করো। তখন তিনি পূর্ণিমা দেবীর আরাধনা করেন। আরাধনা করেতে তিনি বললেন যে কি চাও, আমি একটু দূর থেকে একটু রাসে এত দেখবার আপনার আদেশ চাই। তখন বলি আচ্ছা, ওনাকে নিয়ে আর ওইখানে ব্রহ্মকুণ্ড ব্রহ্মকুণ্ডের সরোবর ওখানে আছে ওই ওর মধ্যে ডুবিয়ে দিলেন। গোপী হয়ে তিনি উঠে আসলেন, তবে আমার নিয়ে দিয়ে ঈশান কোণেতে বর্তমানে যেখানেতে কুণ্ড আছে ওইখানেতে একটা কুঞ্জেতে লুকিয়ে দিলেন। আর দিকে রাস্তাতে তাহাদের উল্লাস হয় নাই, তারা খুঁজতে লাগলো যে সে কে বাহি লোকেছে। তখন খোঁজতে খোঁজতে ইনাকে দেখে জিজ্ঞাসা করে যে তুমি কে, কিছু বলেন নাই। তুমি এসে তো গোপী কিছু দেখতে লাগে, বলে যে স্যার তোমার বাপের স্থান কোথায়, বাপের নাম কি, শ্বশুরের নাম কি, কোথায় বিবাহ হয়েছে, কিছুই বলতে পারে। তখন ওরা বুঝে গেল যে এটা বহিরঙ্গ। তখন তাকে চুপ ধরে গোলচানের গাল ফুটিয়ে দিল। তখন তিনি কান্দা কাটি করতে লাগলেন। যখন ওরা ব্রজ থেকে বৃন্দাবন থেকে বাহার করতে লাগলেন আবার পূর্ণিমা দিকে ডাকলেন। তিনি এসে কৃষ্ণার গোপী নিকটে তিনি প্রার্থনা করলেন যে এক একটু স্থান দ, এ আমার হচ্ছে কি ব্যাপার। তখন আচ্ছা তো ওই দূরেতে গোপীশ্বর মহাদেব হয়ে তুমি এখানে থাকো, ওইখান থেকে তুমি দেখা। তখন তারা বলি আচ্ছা বৃন্দাবনে যে প্রবেশ করবে তাকে তুমি বর দিয়ে তুমি এর মধ্যে প্রবেশ কর। এই জন্য ওই গোপীশ্বর বৃন্দাবন বৃন্দাবনতে যাই সোম সোম মমলে সনকনন্দন সনাতন নারদেব্য গোপীশ্বর ভ্রজ বিলাস বিদ্বান পদ্মে প্রেম প্রয়াস। বৃন্দাবনে তো প্রবেশের অধিকার তোমার হলো যে প্রবেশ করিয়ে দিবে, আর সঙ্গে সঙ্গে ওই রকম প্রেম তুমি অনুগ্রহ করে দাম যাতে আমিও ওখানে প্রবেশ করি। এবং রঘুনাথ দাস গোস্বামী তাহার ব্রজ বিলাস তবেতে এক জায়গাতে দুই জায়গাতে তিনি লিখেছেন যে গোপীরাজ তিনি ব্রজকে অধিকার দিতে প্রেম দিতে পারেন, কারণ অষ্টকালীয় লীলা ইত্যাদি উনি হচ্ছেন একটা উদ্গম স্থান। নারদ ইত্যাদি ইতি পার্বতী তাহার নিকটেতে এই অষ্টকালীয় লীলা সবগুলি স্মরণ করে সদাশিব নিকটে, এটা তো বর্ণন করা আছে। জৈব ধর্মের মধ্যে পদ্মপুরাণ নাকি কোথাকার নিয়ে উদাহরণ দিয়ে তিনি উগুলো দিয়েছেন, যদি তিনি না জানেন তাহলে আর কিরকম হবে। তিনি বৃন্দাবনে তিনি এই ভাব তিনি দেওয়ার মধ্যে নিউ আস। তবে বিশেষ করে গিরিরাজ গোবর্ধন, যমুনা দেবী, বৃন্দা দেবী, এরা সব বিশেষ করে অধিকার। রাধা কুণ্ড, রাধা কুণ্ডের আরাধনা করলে, ভোজের আরাধনা করলে, বৃন্দা দেবীর আরাধনা করলে, যমুনা গিরিরাজ এরা সহজে একটু প্রেম। এই যে প্রেম হবে, আমার মনে হয় যে এই যে গোপীশ্বর মহাদেব দিবে তার থেকে কোয়ালিটিতে মনে হয় যে একটু বেশি ভালো আছে। কারণ যমুনা দেবী গিরিরাজ নিজে বস্তক ছেলেতে করে এই রাসগুলি দেখেছে, আর যমুনা দেবী তাহার প্রবাহের মধ্যে এইসবগুলি দেখেছে, নিকট থেকে দেখেছে। আর তার মধ্যে একজন বিশাখা হয়েছিল, বিশাখা দেবী হচ্ছেন নিশ্চিত এই জন্য এরা দিতে। এখন বলছেন যে সে প্রসাদম নগভীরে গোপী না প্রসাদম নগভীরে ব্রহ্মা ভোজ যশোদা দেবী যেরকম বাল্যকালেতে কৃষ্ণ হামাগুড়ি দেওয়ার সময়তে তিনি এদিকে এদিকে লোক কোষ মাটিতে করছেন, সেই সময় নন্দ ইয়ে আসলেন, নারদ ঋষি আসলেন, দেখে তিনি বললেন দেখো যশোদা তুমি কি তপস্যা করেছ, কি দান পুণ্য করেছ, কি ব্রত করেছ, কি তীর্থেতে তুমি স্নান করেছ, যার ফলে ব্রহ্মাণ্ড অখিল ব্রহ্মাণ্ড নায়ক তুমি তোমার কোলেতে চড়বার জন্য একেবারে কি ছটফট করছে, মাটিতে লোটাচ্ছে, আর তুমি এইরকম হবে, খবরদার তুমি ঢাকে বলছো, এটা তোমার ছাড়া আর কারোর পক্ষে সম্ভব। তারপরে তুমি কোলে ঢাকে যেসবের যদি জীবন যদি আমরা দেখি তাহলে এই কৃষ্ণ তপতাপুর প্রথমে তো পুতনা থেকে যাবে, পুতনা তার ঘরেতে প্রবেশ করে তিনি অপূর্ব সুন্দরী দেখে বললেন আমি তার মা নয় কৃষ্ণের, বোধ হয় এই দেবীটাই মা। আর ওইখানে রোহিণী ইত্যাদি সব গোপীগণ আছে, আর ধীরে ধীরে বাড়তে বাড়তে কৃষ্ণের কলঙ্কের কাছে গিয়ে তাকে কোলে টেনে নিল, আর এরা কেউ তাকে বারণ করে, কেউ তাকে বারণ করে। তারপরে নিয়ে যখন স্তন পান করিয়ে আর কৃষ্ণ তাহার স্তন তুলতে লাগলেন তখন ছোড়ো ছোড়ো বলছে আর ইনি কি ছাড়ে না, তখন বিকারাল রূপ ধারণ করে দেখলেন আমি তো ছড়াইতে পারছি না, যাই কংসের কাছে ভাতা পান ও যদি ছাড়িয়ে দেবে গোপাল চন্দ্র কৃষ্ণ লীলা যেন গোপাল ও পড়তে হবে। তিনি ভাগবতের এইসবগুলি দেখে তাহারই এক রকমের টিকা করেছেন, গোপাল চম্পু হচ্ছে টিকাগ্র, আর ওই আনন্দ বৃন্দাবন চম্পু হচ্ছে শ্রীমদ ভাগবতের, ও হচ্ছে টিকা। এই করপাত্রী আর বৃন্দাবনে যে সবচেয়ে বড় অখণ্ডানন্দ ইত্যাদি এই সব মায়াবাদী তাহারা, আর এই সব লীলা কথা দিয়ে লোকগুলিকে মজিয়ে আস্তে আস্তে করে পর্যন্ত বলতো যে গোপীরা রাস্তাতে কৃষ্ণ হয়ে গেল এই ওই হচ্ছে। কিন্তু বিদ্বান বলতে গেলে না পণ্ডিত তাহারা সব শাস্ত্র অধ্যয়ন করে। আমরা উজ্জ্বলীন মানি এত আমরা বারণ ইচার আছে যে উজ্জ্বলীন মানি গ্রন্থ খোল করে, আর যদি খোলে তো কিন্তু ওরা যেরকম হয়তো না অদ্ভুত পরের পণ্ডিত ঝটঝট ঝটঝট করে একেবারে তো বলতে লাগবে তাহারা, ওদের পাণ্ডিত্য সময় আমাদের এখানকার পাণ্ডিত্য না বস্তুস্থল চলবেন, আর সংস্কৃতিতে কত বড় বিদ্বান তাহারা, অনর্গল সংস্কৃত ভাষা তো আমাদের যার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলদেব বিদ্যাভূষণ ইত্যাদি পর্যন্ত সব ছিল পাণ্ডিত্য, संभित करते थे जाए पांडित्य द्वारा हो ना यहाँ भक्ति द्वारा ही भगवान पावा जाए तब तक पांडित्य थे पहचान যশোদা না কমতি লীলা বলছিল ছোট ছোট কুটো না কংসের কাছে যাও চলল উপরে বিরাট ছ মাইলে শরীর ধারণ করে দিল তার হাত যেখানে পড়লো সেখানে হাত খরচ মাথা এখানে মূর স্থান মাথাটা যেখানে মূর স্থান অবস্থান মানে ওই পর্যন্ত শেষ না আর পায়ে হলো কোথায় যমুনার দেবী এইরকম হচ্ছে বিরাট ধারণ করে যখন আকাশে তো চললো খেচারি তখন কৃষ্ণ বলি যে তুমি কোথায় যাচ্ছ আমি তোমাকে কংসের নিকটে আর যেতে দিব
ব্রজের বাইরে
তুমি কংসের নিকটে তো এসেছ আর তোমাকে কি ব্রজ যেতে দিব আর ব্রজ যেতে দিব না তুমি আমার কাছে থাকো আর কেন কোথায় যাবো অনুগ্রহ করে তিনি আর যেতে দেন মাঝখানে এমন ভাবে প্রাণ চুষে গেলি এবার ওইখানে ক্রোশের মধ্যে ছজন বারম্বাই করবেন ওটা চিৎকার করতে পারলো কিন্তু পড়লো স্থান আকৃষ্ণ কত 7,000 হাতির বল নাকি কত হাত ছিল 10,000 হাতির বল ছাড়াইতে পারে না আর যত আকৃষ্ণকে এই খাতেতে তুমি ধরে বসছি উনার ওখানে জোর তোর কোথায় এরকম ভাবে সে প্রসাদ লেখ বিরণ যশোদা দেবী প্রসাদ দিয়েছে তারপরে শঙ্কর তার নিকটে এসেছে শঙ্কর অলক জাগাচ্ছেন আমি একটি গোপালকে দর্শন করিয়ে দিই যশোদা দেবী দেখছেন যে সে বলদের উপর ভয়ঙ্কর বলদের উপর চড়ে আর ভয়ঙ্কর টুসু অঙ্গেতে সর্প এইদিকে বিরাট জটাজু ভয়ঙ্কর আমার ছেলেটাকে নিয়ে যাবো না নজর রেখে যান উচিতই দেখাবেন তখন কৃষ্ণ অনেক উনি না শঙ্কর অনেকক্ষণ ওইখানে বসে আছে না দেখালে আমি যাবো না ত্রিশুরটা ওইখানে গেড়ে দিলেন আর দমরু বজাই চলেন আর দমরু শব্দ শুনে একটাতে কন্দন করতে লাগছে যত বাজায় তত কন্দন করে যশোদা দেখলেন যে তার তো চুপ হচ্ছে না তখন সখীরা বললো পরামর্শ দিবে আর একটু দেখিয়ে দাও না তখন কালো সিগার এই বিন্দি দিয়ে কালো সুতা এখানে পরিয়ে দিয়ে পায়ে দিয়ে আর কালো কাপড় নিয়ে কৃষ্ণকে ঢেকে নিয়ে যে দেখে একটু দেখিয়ে দিয়ে আর যে শঙ্কর একটি দেখতে চান আইনাকে কি করে নিরন্তর কোলে নিয়ে দুধ পান করাচ্ছেন কত রকম সেবা এরকম সূচনা ঘাত থেকে নিয়েছিলেন আবার যখন তিনি পাস করবেন ওই সময় থেকে কত স্নেহ লালন পালন করে দাম বন্ধনের কথা তো সকলেই জানে এরকম হয় আজ পর্যন্ত কোথাও দেখা হয় কোন লীলাতে এটা দেখা মুখেতে তিনি ব্রহ্মাণ্ড দেখলেন দুধ পান করছিলেন কৃষ্ণ কোলেতে নিয়ে পান করাচ্ছেন আর তোমার মুখেতে ছোট্ট যে তো মুখ এত হাই তুলল আর মুখের মধ্যে অসংখ্য অনগিনত ব্রহ্মাণ্ড সব অবতারগণ তাহার বিলাস ক্ষেত্র আর দেখলেন বৃন্দাবনকে উঠেছিল আর ওই বৃন্দাবনের মধ্যে দেখলেন যশোদা দেবী এই পুত্র আছে আর ওই বিলাস দেখলে তিনি দেখলেন ওই লীলা যাকে অর্জুন দেখে তার এসে গেল যে সে না না আমি আর কথা বলবো না কিন্তু ইনি বলেন না যে সে আমার আর পুত্র বলবো না ঐশ্বর্য দেখলেও তাহাতে তাহাদের কোনো রকম হতে বাধা হয় না কোনো সময় ঐশ্বর্য ভাব জাগবে না কোনো ব্রজবাসীকে মা যশোদা না কোনো ব্রজবাসীকে তিনি মনে মনে করছেন যে হয়তো আমার দেখবার ত্রুটি অথবা কিছু ভূত লেগে গিয়েছে আমার অথবা কিছু হয়ে গিয়েছে অথবা কৃষ্ণেরই কিছু হয়ে গিয়েছে তখন গঙ্গাচার্যকে ডাকলেন আর ডেকে দিয়ে গোমূত্র মিলিয়ে দিয়ে ওই যে তাকে স্নান করে দিয়ে অভিষেক করিয়ে দিয়ে ঝেট নিতে আবার দুঃখ একবার না দুবার ওই মাটি খেয়েছেন তখন আর এইটা দুবার মনে হয়ে গেছে কিন্তু তাহার ওই ঐশ্বর্য দেখে কৃষ্ণের কৃষ্ণের প্রতি ওই রকম হতে ভগবতার জ্ঞান তাহার হয়, এইটি তাহার বিশেষতা। কোন ব্রজবাসীগণ কৃষ্ণের ঐশ্বর্য দেখলে সুখ, কিন্তু যদি কৌশিল্যা দেখ ভয় প্রকট কৃপাল দয়াল কৌশিল্যা, তারপরে চার ভুজ ধার চারটি ভুজা ধারণ করেছে, দেখে দেবকী বসুদেব বন্দনাস্তব করলেন আর ওই কৌশিল্যাও বন্দনা করতে লাগলেন যে আপনি ভগবান। হ্যাঁ রামচন্দ্র চতুর্ভুজ হয়ে গেছে, হ্যাঁ পরের দুই চতুর্ভুজ ও পূর্বজন্মের বর প্রভাব আছে ওইটাকে স্মরণ, যেরকম দেবকী বসুদেবকে পূর্ব বরটাকে স্মরণ করাইবার জন্য চতুর্ভুজ হয়ে ধারণ করে আসেন, ওইরকম হয়ে তখন তুমি হাত জোড়ে বসুদেব দেবকী মতন প্রার্থনা করে। বসুদেব দেবকী একই বার নয়, একবার জন্মের সময় আর এক সময় বন্ধন বচনের সময়, ওই বন্ধন মোচন করলো,
বন্ধন মোচন করলো,
তখন ওই কাজ হয়ে যায় না, কাজ হয়ে যায়, হ্যাঁ ও বন্ধনাস্তাও করে ওই তিন কাজ, তিন কাজ চার ভুজা দেখে নেয়, কিন্তু তাহার প্রতি এটা হলো যে ইনি ভগবান না, মাঝে মাঝে হয়ে যায় মথুরাতে কখনো ভগবান কখনো কখনো দ্বিভুজ যখন চতুর্ভুজ, কখনো হয়ে সে আমার আরাধ্য দেবে আর বন্দনা করে, আর কখনো কখনো শিশু তাহাকে নিয়ে যেতে হবে গোকুল হয়তো এসে মেরে ফেলতে পারে, এই দুটি ভাব পাশা পায় আর যার কাছে একেবারে এক পর্যায়ে ওখানেতে মাধুর্য খুব কম। আরেকটি ব্যাপার আছে যে মহারাজ দশরথ আর কৌশিল্যা যে বাস করলেন এর থেকে বসুদেব দেবকীর বাৎসল্য বেশি শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? মহারাজ দশরথ প্রতিজ্ঞা করেছেন রঘুকল রীত সদা চলিয়া প্রাণ যাই বরু বচন না যাই, রুক্মীর মধ্যে যত রাজা মহারাজা হয়েছে কি বড় বড় ভক্ত হয়েছে, রকুলির রীতি যে এসেছে সত্যকে আদর করা, কেন ও পূর্বে মহারাজ হরিশ্চন্দ্র তুমি সত্যকে আদর করো, ওদের সত্যের জন্য প্রাণ দিতে পারে, কিন্তু এই মহারাজ দশরথ দেখলেন যে সে এই কৈকেয়ী আমার নিকটে বর্ণ গেছে দুটি, আর সেটি মেঙেছে যে সে প্রথম বরেতে ভরত রাজা হয়েছে আর দ্বিতীয় বরেতে তাহার চৌদ বছরে, এই চৌদ বছর বনবাস রাজা তো মেঙে দিল কিন্তু চৌদ বছরে বনবাসটা মানলো কেন
ভরতের রাজ্য নিঃসন্দ,
এই জন্য যে চৌদ বছরে রাজ্য করলে ভরত সব প্রজারা এর পক্ষে হবে, প্রথমে সকলে বিপরীত হয়ে যাবে, আর রামচন্দ্র যদি চলে যায় বনে তাহলে ওনাকে ভুলে যাবে বসাকেলে আর ভরত থাকবে, তখন সকলেই এর পক্ষে নিষ্কণ্ঠ হয়ে যাবে, চৌদ্দ বছর পরে সব লোক ভুলে যাবে সেই রাজ্যটা নিষ্কণ্ঠ হবে, এই জন্য চৌদ্দ বছরের পরে রাজা ওনাকে বুঝাইবার চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই তিনি মানলেন, কিছুতেই মানলেন না, তখন তিনি প্রাণ সত্যি আসেন, কিন্তু এই বললেন না আমার কথা আমি রাখব না, রাম রামের বনবাস হবে না, কিছু পেলে ভরত রাজগতি পেলে, আর যদি আরো যদি তেজি হতেন তা বলতেন আমি ভরত রাজগতি দিব না, রাম হচ্ছে